ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন সোমবার দুপুর, বাংলাদেশে ভারতে সোমবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ফ্রান্সে একটি সন্ত্রাসী হামলার ছক বানচাল করে দিয়েছে দেশটির পুলিশ। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা থেকে রয়েছে নাসরিন হুদাবিথির রিপোর্ট।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া 1700 ভারতীয় নাগরিককে সম্মাননা জানাবে।
রয়েছে আমাদের কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
পশ্চিমবঙ্গের একেবারে প্রথম সারির হাসপাতালে আজ অগ্নিকাণ্ডের ঘটনা, আতঙ্ক ছড়ালো গোটা হাসপাতাল জুড়ে। ঘটনাস্থলে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। আফগানিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে কাবুলের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 32 জন নিহত এবং আহত হয়েছেন 85 জনের ওপরে। জনবহুল বাকির উল উলুম শিয়া মসজিদে এক অনুষ্ঠান চলার সময় ওই আত্মঘাতী হামলাকারী মসজিদে ঢুকে পড়ে এবং নামাজিদের মাঝে তার শরীরে সেটে রাখা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটায়। কাবুলে অপরাধ তদন্ত দপ্তর বা সিআইডির প্রধান ফরিদুন ওবায়দী সাংবাদিকদের জানিয়েছেন নিহতদের সবাই অসামরিক জনগণ ছিলেন এবং পুলিশ জানিয়েছে ওই ঘটনায় 50 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। প্রেসিডেন্ট আশরাফ ঘানি হামলার নিন্দা জানিয়ে বলেছেন এহেন কাজ ক্ষমার অযোগ্য। আফগানিস্তানের শত্রুরা আফগান জাতিগোষ্ঠীর মধ্যে বিভাজন সৃষ্টির লক্ষ্যেই এই কাজ করছে। আফগানিস্তানের প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ হামলার নিন্দা জানিয়েছেন। পবিত্র স্থানে নিরাপরাধ মানুষকে তারা হত্যা করছে, যার মধ্যে শিশুও রয়েছে। ওই আক্রমণ ইসলাম বিরোধী এবং যুদ্ধ অপরাধের সামিল বলেই তিনি মন্তব্য করেন। তাৎক্ষণিকভাবে ওই হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। ফ্রান্সের একটি সন্ত্রাসী হামলার ছক বানচাল করে দিয়েছে দেশটির পুলিশ। এর সঙ্গে জড়িত অভিযোগে সাত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, জানাচ্ছেন বর্তমানে লন্ডনে অবস্থানরত আমাদের সাংবাদিক মতিউর রহমান চৌধুরী।
ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় খবরটি নিশ্চিত করে জানিয়েছে আটক সন্দেহভাজনদের বয়স 29 থেকে 37 বছর। তারা ফরাসি, মরক্কান ও আফগান বংশোদ্ভূত। শনিবার রাত থেকে শুরু করে রোববার পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে মার্সাই স্টেটসবার্গ শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কেজিনিউক টিভিতে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে সোমবার বলেন এই গ্রেপ্তারের ফলে একটি সন্ত্রাসী হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে। দীর্ঘদিন ধরে ফ্রান্সের মাটিতে এই হামলার ছক কষা হচ্ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান সন্দেহভাজনদের মধ্যে 6 জন গোয়েন্দা বাহিনীগুলোর কাছে পরিচিত ছিল না। মরক্কান অপর এক ব্যক্তি অন্য একটি দেশের চিহ্নিত তালিকাভুক্ত। সে হামলা টার্গেট প্রকাশ না করলেও বলেছে কয়েকটি স্থাপনায় একযোগে সমন্বিত হামলার পরিকল্পনা ছিল। উল্লেখ্য যে এবছরের শুরু থেকে ফ্রান্সের সন্ত্রাস বিরোধী অভিযানগুলোতে মোট 418 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। 130 জনের প্রাণহানি হওয়া ভয়াবহ প্যারিস হামলার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে জরুরি অবস্থা বলবৎ রয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার দল আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে এবং সামরিক বাহিনীকে তারা কখনোই ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি। এ সম্পর্কে জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
সোমবার ঢাকায় সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক সংবর্ধনায় প্রধানমন্ত্রী বলেন ক্ষমতা দখলের জন্য বারবার কু করে সশস্ত্র বাহিনীর শত শত অফিসার এবং সৈনিকদের হত্যাকাণ্ড তার দল ঘটায়নি।
শুধু বাংলাদেশের জনগণের নয়, সারা বিশ্বব্যাপী আস্থা বিশ্বাস যারা অর্জন করতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন তিনি বিশ্বাস করেন সশস্ত্র বাহিনীর সকল সদস্য শৃঙ্খলা এবং পেশাগত দক্ষতা অর্জন করে দেশের প্রতিরক্ষা এবং দেশ গড়ার কাজে অবদান রাখবেন। সম্বর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিমন্ত্রিত হলেও তিনি তাতে যোগ দেননি। সারা দেশে সকল সেনানিবাস এবং নৌ ও বিমান বাহিনীর ঘাঁটিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের উত্তরাঞ্চলের উত্তরপ্রদেশ রাজ্যের প্রত্যন্ত ইন্দোর ও পাটনা ডিস্ট্রিক্টে সোমবার একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 150 মতো। এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
গত 3 বছরে অর্ধেকেরও বেশি রেল দুর্ঘটনা ঘটেছে ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ার কারণে। এর মধ্যে আবার 29% ক্ষেত্রে দায়ী ছিল রেল লাইন ভেঙে যাওয়া এবং অন্যান্য আনুষঙ্গিক সমস্যা। একদিকে রক্ষণাবেক্ষণের অভাব, অন্যদিকে পুরনো কোচ। 2012 সালে অনিল কাকোদকার কমিটির সুপারিশ ছিল পুরনো প্রযুক্তির কোচগুলি বদল করে নিয়ে আসা হোক জার্মান LHB প্রযুক্তির অ্যালুমিনিয়াম ও ইস্পাতের কামরা। এগুলি দুর্ঘটনার সময় উল্টে যায় না, এক কামরার ঘাড়ে অন্যটি উঠেও যায় না। রবিবারের দুর্ঘটনায় একটি কোচ উঠে গিয়েছে আরেকটির উপর। রেলকর্তারা বলেন, আধুনিকীকরণের জন্য সরকার যা অর্থ বরাদ্দ করে তাতে সব কোচ তাড়াতাড়ি বদলে দেওয়া সম্ভব নয়। এদিকে সোমবার সন্ধে পর্যন্ত এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 146 জন। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে মিয়ানমারের উত্তর পশ্চিমের সংখ্যালঘু রোহিঙ্গা গ্রামে 1000-এরও বেশি ঘরবাড়িতে যে আগুন দেওয়া হয়েছে তার প্রমাণ তাদের কাছে রয়েছে। তারা কৃত্রিম উপগ্রহের মাধ্যমেই এই প্রমাণ পেয়েছে। ওই সংস্থা মিয়ানমার সরকারের কাছে অনুরোধ জানিয়েছে রোহিঙ্গা গ্রামগুলোতে যে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে তা তদন্ত করার জন্য তারা যেন জাতিসংঘকে আহ্বান জানায়। ধারণা করা হচ্ছে যে সরকারি বাহিনী ওই নির্যাতন চালিয়েছে। রবিবার মালিতে দীর্ঘ বিলম্বিত স্থানীয় নির্বাচন শুরু হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে পড়লে অনেক কয়েকটি শহরে ভোট বাতিল করা হয় এবং নির্বাচনে অংশগ্রহণকারী এক প্রার্থীকেও অপহরণ করা হয়েছে। কিছু কিছু শহর জিহাদিরা দখল করে নেওয়ায় নির্বাচন বিলম্বিত হচ্ছে। প্রেসিডেন্ট ইব্রাহিমি বৌবৌকার ভোট দেওয়ার সময় বলেন, এই নির্বাচন চতুর্থবারের মতো পিছিয়েছে এবং তা যথেষ্ট। জাতিসংঘ মহাসচিব বান কি মুন, রাজনৈতিক এবং নিরাপত্তা পরিস্থিতি যদি অনুকূল হয় শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। কলকাতায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয়ে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
এ রাজ্যে কখনো মাল্টি স্পেশালিটি হসপিটাল, কখনো বা জেলা হাসপাতালে ছড়িয়েছে আগুনের আতঙ্ক। জানা যায় আগুনের উৎসস্থল রোনাল্ড রস ব্লকের 6 তলায় লাইব্রেরি রুম। প্রথমে ধোঁয়া দেখা গেলেও পরে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। খালি করে দেওয়া হয় রোনাল্ড রস ব্লক, বিচ্ছিন্ন করে দেওয়া হয় এই বিল্ডিং এর বিদ্যুৎ সংযোগ। কিছুক্ষণের মধ্যে হাসপাতালে পৌঁছে দমকলের 2টি ইঞ্জিন আনা হয়, হাইড্রোলিক ল্যাডার পৌঁছে লালবাজারে রিজার্ভ ফোর্স। আগুনের ভয়াবহতা দেখে সকাল 11টা নাগাদ পাঠানো হয় দমকলের আরো 8টি ইঞ্জিন। এরপরে তড়িঘড়ি SSKM হাসপাতালে পৌঁছন রাজ্যের দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, 11:45 যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি মোকাবিলায় তদারকি শুরু করেন রাজ্যের প্রশাসনিক প্রধান, পৌঁছন দমকল বিভাগের ডিরেক্টর জেনারেল। দমকল কর্মীরা যখন আগুন নেভানোর চেষ্টায় প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তখন হাসপাতাল জুড়ে কিন্তু সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, এত বড় ঘটনা কি করে ঘটে গেল? পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
দক্ষিণ কোরিয়ার বিরোধী দল সোমবার ক্ষমতাসীন প্রেসিডেন্ট পার্ক গুনহের বিরুদ্ধে সম্ভাব্য ইম্পিচমেন্ট করার অভিযোগ আনার জন্য পরিকল্পনা শুরু করেছে। সপ্তাহান্তে দক্ষিণ কোরিয়ার কৌঁসুলিরা জানান, প্রেসিডেন্ট পার্ক গুনহের তার বন্ধুদের ষড়যন্ত্র কেলেঙ্কারিতে অনেকটা সহযোগিতা করেছেন বলেই তাদের ধারণা। পার্কের দীর্ঘদিনের বন্ধু চোই সুন সেল বিভিন্ন কোম্পানির কাছ থেকে প্রভাব খাটিয়ে কোটি কোটি ডলারের বেশি অর্থ আদায়ের জন্য অভিযুক্ত হয়েছেন। ওই কেলেঙ্কারির ঘটনায় পার্ক ইতিমধ্যেই অনেক চাপের মুখে পড়েছেন এবং তার বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ হয়ে আসছে। সিরিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোতে সরকার ও বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে হামলায় নারী ও শিশুসহ ১৬ জন প্রাণ হারিয়েছেন। রবিবার শহরটির সরকার নিয়ন্ত্রিত অংশে বিদ্রোহীদের গোলায় একটি স্কুলে ৮ শিশু এবং শিক্ষার্থী সহ ১০ জন নিহত হয়েছে। অপরদিকে বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে বোমা হামলায় এক পরিবারের ৬ সদস্য নিহত হয়। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ ১৯০ মিটারে এবং ১৫৭৫ কিলোহার্টসে। বিশ্বব্যাপী চরমপন্থী জঙ্গিবাদ নিরসনে সমন্বিত কৌশল নিয়ে এর আদর্শগত মূলোৎপাটনের ওপর জোর দিয়েছেন টার্নিং পয়েন্ট এ নিউ কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি ফর কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম শীর্ষক এক প্রতিবেদনে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের উদ্যোগে প্রকাশিত এই রিপোর্টটি বিশ্বব্যাপী জরিপের ভিত্তিতে করেছে একটি কমিশন। প্রকাশনা অনুষ্ঠানে ছিলেন সেলিম হোসেন।
সিএসআইএস কমিশন অন কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজমের কোচেয়ার সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার রিপোর্টটির প্রকাশনা অনুষ্ঠানে বললেন, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন স্থানে আইসিস, আল কায়েদা, তালিবান, বোকো হারাম সহ নানা জঙ্গি গোষ্ঠীর তৎপরতা এখন বিশ্ববাসীর প্রধান ভীতি। তাই চরমপন্থী জঙ্গিবাদ নিরসনে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের অব্যাহত প্রচেষ্টা রয়েছে। সেই প্রচেষ্টায় সহায়তা করতে সিভিই সিএসআইএস কমিশন গুরুত্ব দিয়েছে। শুধুমাত্র সরাসরি যুদ্ধই নয়, জঙ্গিবাদের আদর্শ উৎপাটনের দিকে নজর দিতে হবে। টনি ব্লেয়ার বললেন, জঙ্গিবাদের বিরুদ্ধে বৈশ্বিক মিত্রদের একযোগে কাজ করতে হবে, জঙ্গিবাদের আদর্শ উৎপাটন করতে হবে। মধ্যপ্রাচ্যের উদাহরণ তুলে ধরে টনি ব্লেয়ার বলেন, যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের বেশিরভাগ মানুষই চান ধর্মসহিষ্ণু সমাজ প্রতিষ্ঠা হোক, কিন্তু মানুষের যা চাওয়া তা পূরণ হতে সময় লাগবে। বিশ্বের সব দেশ, সমাজ, সম্প্রদায়ের মানুষ আসলে চায় মোটামুটি নিশ্চিত একটি জীবন। টনি ব্লেয়ার বললেন,
Whatever religion people are, whatever part of the world they're in, they pretty much want the same things. I mean, if they can get them, right? They'd like the chance to get a job, to do well, to provide for their family. They prefer the rule of the law to the rule of the secret police. And any time they're free to choose, they would like to have the freedom to choose.
একটি ভালো চাকরি, আইনের শাসন, মত প্রকাশ এবং সরকার গঠনে মত দেওয়ার স্বাধীনতা, এগুলো মানুষের মৌলিক মূল্যবোধ। মধ্যপ্রাচ্যের এত যুদ্ধবিগ্রহ, সন্ত্রাস, জঙ্গিবাদ সত্ত্বেও তারা জানে তারা কি জন্য সংগ্রাম করছে। এই মৌলিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্যই তারা সংগ্রাম করে চলেছেন। টনি ব্লেয়ার বললেন,
If we can form the right partnership and alliance with the right strategy that is comprehensive, I think in 5 years time we may be, and not this problem won't be over, not by any means at all, but I hope we will be more optimistic.
আমরা যদি জঙ্গি বিরোধী যুদ্ধে সঠিক অংশীদারিত্ব এবং সমন্বিত মিত্রতা করতে পারি, সঠিক কৌশল নিতে পারি, সমন্বিতভাবে কাজ করতে পারি, তবে আমি বিশ্বাস করি আগামী ৫ বছরে আমরা জঙ্গিবাদ নিরসনের ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী হতে পারব। কমিশনের অপর কোচেয়ার যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক লিওন পেনেটা বললেন, যুদ্ধবিগ্রহ চলে আসছে মানব ইতিহাসের হাজার হাজার বছর ধরেই। বিশ্ব থেকে সন্ত্রাস নিরসন করা এবং সন্ত্রাস মোকাবেলার লক্ষ্যে কাজ চলছে। তিনি বলেন, এর অনেকাংশ নির্ভর করছে মধ্যপ্রাচ্যে সন্ত্রাস বা জঙ্গিবাদের বিস্তারের সুযোগ বন্ধ করার বিষয়ের উপর, বিশেষ করে মধ্যপ্রাচ্যের ব্যর্থ সরকারগুলোতে।
I think a lot will depend on whether or not the breeding grounds in the Middle East, the failed states in the Middle East, that we've been able to establish some stability in these countries, whether it's Syria, whether it's Yemen, whether it's Libya.
আমরা কিছু কিছু স্থানে স্থিতি প্রতিষ্ঠায় সমর্থ হয়েছি। সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, এসব ব্যর্থ দেশেই জঙ্গিবাদের বিস্তার ঘটছে, সনাতনী কায়দায় নয়, এখন তা তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেটের মাধ্যমেই ছড়াচ্ছে। ফলে তরুণ প্রজন্মের মধ্যে আশা জাগানোর কাজ করতে হবে, তাদেরকে ভবিষ্যতের উন্নয়ন এবং সাফল্য অর্জনের আশা দিতে হবে। এই রিপোর্ট থেকে আমরা যা জেনেছি তা হচ্ছে, জঙ্গিবাদ নিরসনে সমন্বিত পদক্ষেপ দরকার, আর তা নিশ্চিত করতে পারলে আমরা সফল হতে পারব জঙ্গিবাদ নিরসনে। যুক্তরাষ্ট্র সরকারের মুসলিম সম্প্রদায়ের সাবেক বিশেষ প্রতিনিধি এবং কাউন্সিল অন ফরেন রিলেশনসের অ্যাডজাংক্ট সিনিয়র ফেলো ফারা পান্ডিত বললেন, কেন তরুণরা জঙ্গিবাদে আকৃষ্ট হচ্ছে, এর পেছনে কি রয়েছে। তিনি বিশ্বের ১০০টি দেশে হাজার হাজার মুসলমান তরুণদের সঙ্গে কথা বলে ২০১৬ সালের শেষে এসে দেখেছেন
সমস্যার পরিবর্তন হয়নি, বরং আরও বেড়েছে। 1 বিলিয়নেরও বেশি 30 বছরের কম বয়সী মুসলমান রয়েছে সারা বিশ্বে। চরমপন্থী জঙ্গিবাদী এবং সন্ত্রাসী সংগঠনগুলো ইসলামের নামে, ইসলাম ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে ওইসব তরুণদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে, ব্যবহার করছে ইন্টারনেট।
A demographic that is Muslim. They, at the current time, are not going after other religious affiliated people. So you're not seeing them go after Christians and Jews and Hindus and Buddhists. They're looking at Muslim youth. So here's what's happening with Muslim youth around the world.
তারা অন্য ধর্মের মানুষকে টার্গেট করছে না, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধদের তারা টার্গেট করছে না, মুসলমানই তাদের মূল টার্গেট। ফলে মিলেনিয়াল তরুণ গোষ্ঠী তাদের ডিজিটাল প্রতিবেশী হয়ে পড়েছে এবং তাদের ফাঁদে তারা পা দিচ্ছে।
To each other. So this is a generational issue. This is a global issue. And most importantly, to the issue of
এটি একটি প্রজন্মগত বিষয়, বৈশ্বিক বিষয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিচয় সংকট। তরুণরা পরিচয় সংকটে পড়েছে এবং এজন্যই তারা আকৃষ্ট হচ্ছে জঙ্গিবাদীদের ফাঁদে। তিনি বলেন, এখনই সময় সমন্বিত কৌশল নিয়ে ওই আদর্শগত সমস্যা নিরসন করবার। জঙ্গিবাদ নিরসনে মুসলমানদের দায়িত্ব কি? এ প্রসঙ্গে অল ডালাস এরিয়া মুসলিম সোসাইটির এবং ইন্টারফেথ পিস কর্পসের চেয়ারম্যান ইমাম মোহাম্মদ মজিদ বললেন,
মুসলিম আমেরিকান দে উইল লাইক টু বি লুকড অ্যাট অ্যাজ প্রসপেক্টস নট সাসপেক্টস, দে ডোন্ট লাইক টু বি ট্রিটেড অ্যাজ সিকিউরিটি থ্রেট, দে আর কন্ট্রিবিউটেড গ্রেটলি টু দিস কান্ট্রি ইন এভরি অ্যাসপেক্ট। দ্যাট বিং সেড, অলসো আই ফাউন্ডেড অর ওয়ার্কড উইথ দি members of my community to establish an
American মুসলমানরা চায় তাদেরকে সন্দেহ নয় বরং সম্ভাবনাময় হিসেবেই দেখা হোক, তারা নিরাপত্তার হুমকি হোক, এটা তারা চান না। এদেশের উন্নয়নে আমেরিকান মুসলমানরা অবদান রেখে চলছে। এই রিপোর্টটি বাংলাদেশ সহ সকল দেশের জন্য গুরুত্বপূর্ণ। আমরা চাই দেশে দেশে জঙ্গিবাদ নিরসনে স্থানীয় প্রয়াস বাড়ুক, সমাজ, সংসার, পরিবার অংশ নিক জঙ্গিবাদ প্রতিরোধে এবং নিরসনে।
বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
গত কয়েক সপ্তাহ ধরে সিরিয়ার সরকারি সেনা আর তাদের রাশিয়ান সহযোগীরা পূর্ব আলেপ্পো শহরটিকে কার্যত অবরুদ্ধ করে রাখার ফলে সেখানকার নাগরিকরা আতঙ্কে আর দুর্দশায় দিন কাটাচ্ছেন। এ সম্পর্কে হেনরি রিজওয়েলের প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
গত কয়েক সপ্তাহ ধরে সিরিয়ার সরকারি সেনা আর তাদের রাশিয়ান সহযোগীরা পূর্ব আলেপ্পো শহরটিকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে। এই যৌথ বাহিনী অসামরিক নাগরিকদের অবিলম্বে শহর ছাড়ার নির্দেশ দিয়েছেন, যাতে তারা অঞ্চলটিকে বিদ্রোহীদের থেকে মুক্ত করতে পারে। নিত্য নৈমিত্তিক বোমাবর্ষণ, অগ্নিসংযোগ আর মর্টার বর্ষণের মধ্যে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই প্রাচীন ঐতিহাসিক শহরের 2.5 লক্ষ নাগরিকের দিন কাটছে শুধু আতঙ্কে আর দুর্দশায়। গত কয়েক দিন, সপ্তাহ আর মাস ধরে পূর্ব আলেপ্পোর শহরের বাসিন্দা বানা আল আবেদের বাড়িতে বোমাবর্ষণ হয়েছে নিরবিচ্ছিন্নভাবে, কিন্তু মোবাইল ফোনের নেটওয়ার্ক, যেটা আশ্চর্যজনকভাবে এখনও কাজ করছে, তার মাধ্যমে আল আবেদ জানিয়েছেন ভয় ও আতঙ্কের মধ্যে দিয়ে কিভাবে তাদের জীবনযাত্রা অতিবাহিত হয়, কিভাবে বা অবিরাম বোমাবর্ষণের মধ্য দিয়ে তাদের দিনগুলি কাটে। 7 বছরের মেয়ে বানা আল আবেদ ইতিমধ্যে মিডিয়ার নয়নমণি হয়ে উঠেছে। তার মা ফতিমার সহায়তায় সে একটি টুইটার অ্যাকাউন্ট খুলেছে, যার মাধ্যমে সে বিশ্বকে জানাচ্ছে এক শিশুর চোখ দিয়ে দেখা যুদ্ধের মধ্যে দৈনন্দিন জীবনের কথা।
Always bombing, especially at night. When it starts at night, it's a horrible time for us.
তার মা ফতেমা এক জীবন্ত নরকের মধ্যে বেঁচে থাকার বর্ণনা দিয়েছেন। তিনি জানিয়েছেন যে সর্বক্ষণ বোমাবর্ষণ হচ্ছে, রাতের দিকে তা আরও বেড়ে যায়। রাতটা তাই আরও যেন ভয়াবহ চেহারা নেয়, আর সকালবেলাটা কাটে জেলে দিন কাটানোর মতো করে। এখনও ওরা আরও ক্ষমতাসম্পন্ন বোমা ব্যবহার করছে, ফলে বাড়ির নিচে তলার কুঠুরিও এখন নিরাপদ আশ্রয় হিসেবে গণ্য করা যাচ্ছে না। ফতেমা এবং তার স্বামী আবেদ সহ 3 সন্তানকে নিয়ে পালিয়ে যাবার কথা অনেকবার ভেবেছেন। এমনকি সেনাবাহিনীও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, বলেছে নিরাপদ রাস্তা দিয়ে এই অবরুদ্ধ শহর থেকে ওদের বার করে দেবেন।
as the whole world knows, but it is like a trick. It's not the truth. The first ceasefire.
তার মা ফতিমা যদিও বলছেন যে সেনাবাহিনী সত্যি বলছে না, এটা এক ধরনের ফাঁদ। এমনকি যুদ্ধবিরতি থাকাকালীন চোরাগোপ্তা বন্দুকবাজেরা আক্রমণ হানছে। ডক্টরস উইদাউট বর্ডার্স এর মতো স্বেচ্ছাসেবী সংস্থার মতে গত সেপ্টেম্বর থেকে এ যাবৎকাল শুধুমাত্র আলেপ্পোতে বিমান হানার ফলে অন্ততপক্ষে 135 জন শিশু নিহত ও 468 জন শিশু আহত হয়েছেন। হাসপাতালগুলিতে আক্রান্ত মানুষের ভিড়ে ভর্তি হয়ে গেছে, ডাক্তার আর ওষুধের সাংঘাতিক হাহাকার পড়ে গেছে। আবু আল মুতাসান নামে একজন নার্স জানাচ্ছেন যে একটি শিশু ভর্তি হয়েছিল যার জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করার দরকার ছিল, কিন্তু অবরুদ্ধ আলেপ্পো শহরে একজন শল্য চিকিৎসকও পাওয়া যায়নি অস্ত্রোপচারটি করা যায়, ফলে শিশুটি মারা যায়। এর উপর অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। শিশুরা যে শুধু বোমা আঘাতেই মরছে তা নয়, না খেতে পেয়েও অনেক শিশু মরে যাচ্ছে। ফতিমা আরও জানিয়েছেন যে অবরোধের ফলে অসামরিক নাগরিকরা বেশি করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বিশেষত শিশু, নারী ও বয়স্করা, যারা আলেপ্পোতে শান্তির সঙ্গে থাকতে চায়। আলেপ্পোর শিশুদের কাছে বেঁচে থাকার লড়াইটা ক্রমশ যেন কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। কোথায় বিষাক্ত ধোঁয়া রয়েছে তা ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে দেখা সম্ভব, তাই এই প্রযুক্তিটি সহজলভ্য হয়ে গেলে বিষাক্ত ধোঁয়া রয়েছে এমন স্থানগুলো মানুষ এড়িয়ে চলতে পারবেন, যা অনেক জীবন বাঁচাতে সাহায্য করবে। ভয়েস অফ আমেরিকার মার্টিন সিক্রেস্টের প্রতিবেদন শোনাচ্ছেন রোকেয়া হায়দার ও তাহিদুল ইসলাম।
লন্ডনের রাস্তায় বাস চলবে সেটা তো খুবই স্বাভাবিক, কিন্তু যখন একটি ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে আপনি দেখেন তাহলে কিন্তু আপনি আতঙ্কিত হবেন, কারণ ওই ক্যামেরার মাধ্যমে আপনি দূষণের এমন কিছু ছবি দেখতে পাবেন তা কেবল মানুষের চোখ দিয়ে দেখা সম্ভব নয়। আন্দ্রিয়াস জেন্সমাইস্টার এর কাছে FLIR সিস্টেম রয়েছে যা বিশেষ ইমেজিং ক্যামেরা তৈরি করে থাকে এবং এটা ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড পরীক্ষা করা হয়। Andreas Zensmeister বললেন,
What we recognized is that we have the ability to make you see the
আমরা চিহ্নিত করতে পেরেছি যে আপনাকে অদৃশ্য কিছু দেখানোর সক্ষমতা আমাদের রয়েছে।
কিংস কলেজের অধ্যাপক মার্টিন উইলিয়ামস বলেন, কোথায় বিষাক্ত ধোঁয়া ঘোরাফেরা করছে তা দেখতে পাওয়াটা জনস্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন,
Technologies that help people to visualize these things are really going to help to get the message across.
যুক্তিটি বিষাক্ত ধোঁয়া কোথায় ঘোরাফেরা করছে তা মানুষকে দেখতে সাহায্য করার মধ্য দিয়ে সত্যিকার অর্থে বার্তা পেতে সাহায্য করছে।
আন্দ্রিয়াস জেন্সমাইস্টার বলেন, বর্তমানে স্মার্টফোনে CO2 ইমেজ দেওয়াটা কঠিন। তার বক্তব্য,
If technology really moves forward and we assume that it might fit in smaller devices that would
আমরা ধারণা করছি প্রযুক্তিটি যদি সত্যিকার অর্থে সামনের দিকে অগ্রসর হয় তা ছোট যন্ত্রে মানানসই হয়ে যাবে, যা দেখতে নিশ্চয়ই আকর্ষণীয় হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের অপ্রাপ্ত বয়সেই তারা প্রাণ হারাচ্ছেন, যার অন্যতম কারণ বায়ু দূষণ।
এবারে রয়েছে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে।
জাতিসংঘ শরণার্থী হাই কমিশনের দফতরের সমীক্ষা অনুযায়ী সারা বিশ্বজুড়ে 6,53,00,000 জনগণকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে 2,13,00,000 জনগণ শরণার্থী হিসেবে বসবাস করছেন। দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হবার পর এই সংকটকেই সবচাইতে বেদনাদায়ক সংকট বলে ভাবা হচ্ছে। যেসব দেশ থেকে জনগণ সহিংসতা এবং দমন নিপীড়ন এড়াতে ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন, তার মধ্যে সিরিয়াতে ধ্বংসলীলায় বাস্তুচ্যুত হয়েছেন লক্ষ লক্ষ সিরীয় জনগণ। আজ নিজের দেশেই 60,50,000 সিরীয় জনগণ বাস্তুচ্যুত এবং 40,70,000 সিরীয় জনগণ সীমান্ত পার হয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন। যুক্তরাষ্ট্র সরকার অভাবনীয় শরণার্থী সংকট মোচনে নেতৃত্বদানকারী ভূমিকা রাখছে। জাতিসংঘ হাই কমিশনার ফর রেফিউজিজ এবং বিশ্ব খাদ্য কর্মসূচির মতো বেসরকারি এবং আন্তর্জাতিক সংস্থাসমূহের সহযোগিতায় যুক্তরাষ্ট্র সিরিয়ার অভ্যন্তরে বাস্তুচ্যুত জনগণের প্রতি মানবিক সহায়তা বাবদ এবং সংকট শুরু হবার পর ক্ষতিগ্রস্ত সিরীয় শরণার্থীদের জন্য প্রায় $600 কোটি সহায়তা প্রদান করেছে। এই সহায়তার মাধ্যমে চিকিৎসা সেবা, খাদ্য, আশ্রয়, বিশুদ্ধ জল, পয় নিষ্কাশন ছাড়াও শিশুদের জন্য শিক্ষা প্রদান এবং বয়স্কদের জন্য চাকুরির প্রশিক্ষণ নিশ্চিত করা হবে। সিরিয়ার অববাহিত পার্শ্ববর্তী দেশগুলি সিরিয়ান শরণার্থীদের সিংহভাগ ব্যয় বহন করে যাচ্ছে, তাই যুক্তরাষ্ট্র সংকট শুরু হবার পর থেকেই এসব দেশগুলিকে সহায়তা প্রদান করে আসছে। সংকট শুরু হবার পর থেকে লেবাননে আশ্রয়কৃত শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তার পরিমাণ ছিল $120 কোটি বেশি, জর্ডনে $82.5 কোটি এবং তুরস্কে $44.70 কোটি। পররাষ্ট্র দফতরের রেফিউজিস অ্যাডমিশনস দফতরের ল্যারি বার্টলেট বলেন, এসব সহায়তা ছাড়াও যুক্তরাষ্ট্রই হচ্ছে বিশ্বের শীর্ষ পুনর্বাসনকারী দেশ, যারা বিশ্বের সবচাইতে ঝুঁকিপূর্ণ প্রায় 85,000 শরণার্থীদের এবছর যুক্তরাষ্ট্রে স্বাগত জানিয়েছে এবং যা অব্যাহত থাকবে। প্রেসিডেন্ট ওবামা সেপ্টেম্বর মাসে ঘোষণা দিয়েছেন যে এই রাজস্ব বছরে যুক্তরাষ্ট্র সারা বিশ্ব থেকে আরও 1,10,000 শরণার্থীদের এদেশে পুনর্বাসন করবে। প্রেসিডেন্ট ওবামা যেমন বলেন, এই সংকট আমাদের সাধারণ মানবতার কাছে পরীক্ষাস্বরূপ। হয় আমরা সন্দেহ, ভয়ভীতি বা প্রাচীর গড়ার প্রতি নতি স্বীকার করব, অথবা অন্যের প্রতি আমাদের সাহায্যের হাত বাড়াব।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
আফগানিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে কাবুলের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 32 জন নিহত এবং আহত হয়েছেন 85 জনের ওপরে। জনবহুল বাকির উল উলুম শিয়া মসজিদে এক অনুষ্ঠান চলার সময় ওই আত্মঘাতী হামলাকারী মসজিদে ঢুকে পড়ে এবং নামাজিদের মাঝে তার শরীরে সেটে রাখা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটায়। প্রেসিডেন্ট আশরাফ ঘানি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এহেন কাজ ক্ষমার অযোগ্য। দক্ষিণ কোরিয়ার বিরোধী দল সোমবার ক্ষমতাসীন প্রেসিডেন্ট পার্ক গুনহের বিরুদ্ধে সম্ভাব্য ইমপিচমেন্ট করার অভিযোগ আনার জন্য পরিকল্পনা শুরু করেছে। সপ্তাহান্তে দক্ষিণ কোরিয়ার কৌঁসুলিরা জানান, প্রেসিডেন্ট পার্ক গুনহে তার বন্ধুদের ষড়যন্ত্র কেলেঙ্কারিতে অনেকটাই সহযোগিতা করেছেন বলেই তাদের ধারণা। বাংলাদেশ সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ 1700 ভারতীয় নাগরিককে সম্মাননা জানাবে। বিষয়টি নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন নাসরিন হুদা বিথি।
বাংলাদেশ সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ 1700 ভারতীয় নাগরিককে সম্মাননা জানাবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এজন্য 117,35,50,000 টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, মুক্তিযুদ্ধে ভারতীয় নাগরিকদের রক্তদানে আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। তিনি আরও বলেন, এই সম্মাননা আরও আগে আমাদের জানানো উচিত ছিল। ভারতীয় শহীদদের উত্তরাধিকারের হাতে অর্থ তুলে দেওয়ার ইচ্ছাও সরকারের আছে। প্রতিটি শহীদ পরিবারকে 5,00,000 ভারতীয় রুপি অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঐতিহাসিক অবদান রাখার জন্য এর আগে 21টি দেশে 329 জন ও 9টি প্রতিষ্ঠানকে বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা এবং মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে প্রথম দফায় ভারতীয় শহীদদের সম্মাননা জানানোর কার্যক্রম উদ্বোধন করবেন। নাসরিন হুদা বিথি, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
দক্ষিণ সুদানে অবস্থিত জাতিসংঘের শান্তি বাহিনীতে যোগ দেওয়ার জন্য জাপানি সেনাদের একটি দল সেখানে গিয়ে পৌঁছেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 70 বছরের মধ্যে এই প্রথম কোনো জাপানি সেনাদলকে বিদেশে মোতায়েন করা হল। যে 350 জনকে দক্ষিণ সুদানে পাঠানো হয়েছে তারা দক্ষিণ সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতেই ছিলেন, কিন্তু সেনা সদস্য হিসেবে তাদের ব্যবহার করা হয়নি।
আর এর সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন নেশওয়ান কালী। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.